এখন শুনবেন সুরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الف لام ميم। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 17 নভেম্বর, 2 অগ্রহায়ণ এবং ফার্সি 26 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর ফাইভ অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন গাজায় ইসরায়েলি হামলার লক্ষ্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের কাঁচাবাজারে ঘূর্ণিঝড় মিথিলার প্রভাব সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাস কমান্ডার দেইফের কাছে ইরানি কমান্ডার কানআনির চিঠি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে বিজয়ী হতে দেবে না ইরান। হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল, দখলদারদের জন্য পরাজয় অপেক্ষা করছে। গাজার ইসরায়েলি বর্বর হামলায় আরো বহু ফিলিস্তিনি শহীদ, হিজবুল্লার হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, কয়েকটি ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং বাংলাদেশের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী দলগুলোর বিক্ষোভ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাহানি বলেছেন, ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাসকে যে ধরনের সাহায্য দেওয়ার প্রয়োজন তার সবই করবে ইরান। তিনি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফকে লেখা এক চিঠিতে এই ঘোষণা দিয়েছেন। চিঠিতে জেনারেল কাহানি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা একটা নজর কাড়া বিজয়ের দিকে এগিয়ে চলেছেন। তিনি এ চিঠিতে সুস্পষ্টভাবে ঘোষণা দেন, তেহরান এবং তার মিত্ররা কোনোভাবেই শত্রুর এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ দেবে না এবং গাজা ও তার বীর জনগণের উপর দখলদার ইহুদিবাদীদেরকে বিজয়ী হতে দেবে না। জেনারেল কাহানি আরও বলেন, ঐতিহাসিক এই যুদ্ধে যা প্রয়োজন আমরা তার সবই করব। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী শত্রুদেরকে ফিলিস্তিনি ভূমি থেকে পুরোপুরি বিতাড়ন করা হবে এবং তাদের জন্য এখন কেবল পরাজয় অপেক্ষা করছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনি জাতি এখন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বাহিনী অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াই সম্মান ও মর্যাদার লড়াই। আল্লাহর রহমতে আমরাই বিজয়ী হব। হামাস নেতা হানিয়া বলেন, দখলদার ইহুদিবাদীরা গাজার হাসপাতালগুলোর বিরুদ্ধেও যুদ্ধে নেমেছে। তাদের এই পদক্ষেপ সকল আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থী। গাজায় ইসরায়েলিরা যা করছে তা গোটা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। গাজার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, উপযুক্ত মূল্য পরিশোধ না করা পর্যন্ত দখলদার ইসরায়েলের বন্দীরা মুক্তি পাবে না। তিনি বলেন, গত 41 দিনের যুদ্ধে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে। তারা ফিলিস্তিনিদেরকে গাজা থেকে তাড়ানো এবং ইসরায়েলি বন্দীদেরকে শক্তির জোরে মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছিল, কিন্তু এই দখলদারদের এই লক্ষ্যগুলোর কোনোটিই সফল হয়নি। ইসমাইল হানিয়া গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে বলেন, সবাইকে বলছি, গাজাবাসী ইসলামের ইতিহাসে এমন এক গৌরব রচনা করেছে যা গত 100 বছরে নজিরবিহীন। এই যে লড়াই চলছে, এটা গোটা মুসলিম উম্মার লড়াই। সব মুসলমানের উচিত অর্থ, অস্ত্র ও জিহাদের মাধ্যমে গাজার মানুষকে সাহায্য সহযোগিতা করা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের আরও তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি লেবানন সীমান্তের কাছেই অবস্থিত। হিজবুল্লাহ আজ বলেছে, গাজায় ইসরায়েলি হামলার জবাবে সীমান্তবর্তী তিনটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর ফলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর একটি হচ্ছে মুসাল্লাল আল তাইহাত ঘাঁটি। এখানে বহু ইসরায়েলি সেনা অবস্থান করছিল, এর ফলে সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত হওয়ার কথা। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের আল মারাজ ও রামিম ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত সব অবৈধ বসতিতে হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে লেবাননের আল মানার টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলের জঙ্গি বিমানগুলো দক্ষিণ লেবাননের আল নাকুরা ও আল জাবিন গ্রামে বোমা বর্ষণ করেছে, তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি। অন্যদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের হাতে ইহুদিবাদ ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর দখলদার বাহিনীর হামলার জবাবে এসব হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ওই ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এই ট্যাঙ্কটি মার্কাবা শ্রেণীর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়ার আর নুসিরাত শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলায় অন্তত 20 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, আর নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিমান হামলায় 20 জন শহীদ হয়েছেন। এছাড়া জাবালি এলাকার আরও কয়েকটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করেছে দখলদার বাহিনী। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা শহীদ হন। এছাড়া গাজার খান ইউনিসের একটি ভবনে বিমান হামলায় 4 জন বেসামরিক ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, আজকের বিমান হামলার পর অনেক মানুষ ভবনের নিচে চাপা পড়েছেন। আজ গাজা সিটির আল জায়তুন এলাকার একটি স্কুলেও হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অসংখ্য মানুষ আহত ও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে গাজার হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। গাজার আর শিফা হাসপাতালে এখনও ইসরায়েলি সেনারা অবস্থান করছে। সেখানে আজ তারা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আর শিফা হাসপাতালে মানবেতর পরিস্থিতি বিরাজ করছে। তারা সবাই সেখানে বন্দী হয়ে আছেন। ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানে কোনো ওষুধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছাতে দেয়া হচ্ছে না। চিকিৎসার অভাবে রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এছাড়া আল আখলি আরব হাসপাতালের চারপাশে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর আগে ওই হাসপাতালে বোমা বর্ষণ করে 100 রোগীকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ ঢাকায় ইসলামী দলগুলো বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ করেছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। আজ শুক্রবার জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয় সমমনা ইসলামী দলগুলো। পরে তারা তফসিল ঘোষণার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলেন। নেতারা বলেন, একতরফা নির্বাচন আয়োজন দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি এবং ক্ষতিকর। এটা কোনোভাবেই হতে দেবে না দেশের সচেতন জনগণ। তারা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন।
নির্বাচন তফসিল ঘোষণা করেছে, তার এই অর্থ বোঝায় যে তারা রাতের আধারের বোর্ডের সরকার ঠিকই না। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনায় যে জাতীয় সরকারের ফর্মুলা দিতে, এই জাতীয় সরকারের ফর্মুলা অনুসারে যদি নির্বাচন না আছে তাহলে এই দেশে এই 24 সালে কোন নির্বাচন হবে না, এই সরকারকে নির্বাচন করতে দেওয়া হবে না।
এদিকে যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইতুল মোকাররমের উত্তর গেট, পল্টন ও দৈনিক বাংলা মোড়েও মোতায়েন করা ছিল অতিরিক্ত পুলিশ। পরে বিক্ষোভ মিছিল করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের আরও 29 সেনা। এদিকে সীমান্তের কাছে তীব্র সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহী বিরোধী গোষ্ঠীর সংঘর্ষের জেরে সেখান থেকে আরও 29 জন সেনা সদস্য পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে এ পর্যন্ত মোট 74 জন মিয়ানমার সেনা মিজোরামে পালিয়ে এসেছে। এর মধ্যে কিছু সেনা সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষ মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। এদিকে মিয়ানমারের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, আমাদের সীমান্তের কাছে এ ধরনের ঘটনা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা সহিংসতার অবসান চাই। আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে পরিস্থিতি পুনরুদ্ধার বা সমাধানের কথা বলি। আমরা মিয়ানমারের শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। তিনি আরও বলেন, মিয়ানমারের সংঘাত শুরু হয় 2021 সালে। এরপর থেকে মিয়ানমারের বিপুল সংখ্যক নাগরিক ভারতে আশ্রয় নিচ্ছেন। এমন পরিস্থিতিতে মিয়ানমার সীমান্ত থেকে ভারতীয় রাজ্যগুলোর স্থানীয় কর্তৃপক্ষ মানবিক কারণে পরিস্থিতি যথাযথভাবে সামাল দিচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর দিয়েছে। খবরে বলা হয়, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দামেস্ক লক্ষ্য করে বিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে সিরিয়ার সেনারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র দামেস্কের উপকণ্ঠে আঘাত হানে এবং তাতে বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার উগ্রবাদী সমর্থকদের ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। গতকাল এক্স পেজে দেয়া কয়েকটি পোস্টে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, নেতানিয়াহুর বিদায়ের মাধ্যমে ইসরায়েলে একটি স্থিতিশীল এবং বৃহৎ জোটের সংসদ গঠন করা সম্ভব হবে। ইসরায়েলে বর্তমানে ডানপন্থী লিকুদ পার্টি এবং আরও কয়েকটি ছোট ছোট উগ্রপন্থী দল জোটবদ্ধ হয়ে সরকার পরিচালনা করছে। ইসরায়েলের সংসদ নেসেটের 120 আসনের মধ্যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে 64টি আসন। ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আবু তুরাবি ফাট বলেছেন, পশ্চিম এশিয়া তথা গোটা বিশ্বে সংকটের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইহুদিবাদ ইসরায়েলের অস্তিত্ব। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন। আবু তুরাবি ফাট আরও বলেন, ফিলিস্তিন হচ্ছে ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ আর গাজা হচ্ছে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ইহুদিবাদ ইসরায়েল গণহত্যার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সমর্থন ও সহযোগিতায় তারা এটা করে যাচ্ছে। আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ সরকার ও জাতির মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে। আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি। গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আশিফার আন্ডারগ্রাউন্ডে ইসলামী প্রতিরোধকামী সংগঠন হামাসের সামরিক কমান্ড রয়েছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে দাবি করে আসছে তা আবারও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামাদান। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলি অভিযোগ নাকচ করেন। এ সময় তিনি প্রমাণ হিসেবে সাম্প্রতিক কিছু ফুটেজ তুলে ধরেন। এসব ফুটেজে দেখা যায় আশিফা হাসপাতালের বিভিন্ন পয়েন্টে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অস্ত্র রাখছে। পরে তারাই আবার সেখানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে এবং সেগুলো হামাসের অস্ত্র বলে চালিয়ে দেয়। হামাদান এসব ফুটেজ দেখিয়ে বলেন, ইসরায়েলি সেনারা সেখানে ত্রাণ বক্সে অস্ত্র ভরে রেখে পরে সেই অস্ত্র উদ্ধারের নাটক করে হামাসকে অভিযুক্ত করছে। ইসরায়েল এরই মধ্যে গাজার বহু সংখ্যক হাসপাতাল এবং স্কুলে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিয়েছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদিও 40 দিন বিলম্বের পর শেষ পর্যন্ত গাজায় অস্থায়ী ও মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাস করতে সফল হলেও ইসরায়েল এই প্রস্তাবকে সম্পূর্ণ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজন হুসাইন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদিও 40 দিন বিলম্বের পর শেষ পর্যন্ত গাজায় অস্থায়ী ও মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাস করতে সফল হয়েছে, কিন্তু ইসরায়েল এই প্রস্তাবকে সম্পূর্ণ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক, কিন্তু নিরাপত্তা পরিষদের এমন অনেক প্রস্তাব আছে যেগুলো মেনে চলতে সবাই বাধ্য হলেও ইসরায়েল সেসবের তোয়াক্কা করে না এবং মেনেও চলে না। গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে নিরাপত্তা পরিষদ এর আগে চেষ্টা করলেও চতুর্থ দফার এই প্রচেষ্টায় এবার একটি প্রস্তাব পাশ করা হয়। এতে গাজা উপত্যকা জুড়ে অবিলম্বে মানবিক বিরতি পালন করার আহ্বান জানানো হয়, যাতে গাজায় ত্রাণ পাঠানোর পাশাপাশি আহতদের অন্যত্র সরিয়ে আনার সুযোগ পাওয়া যায়। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এমন সময় 41তম দিনে প্রবেশ করেছে যখন গাজার হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোর নিচ দিয়ে হামাসের সুড়ঙ্গ থাকার দাবি করে ইসরায়েল এসব জায়গাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। অথচ সিএনএন নিউজ চ্যানেল জানিয়েছে, আল শিফা হাসপাতালের নিচ দিয়ে হামাসের সুড়ঙ্গ থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাস্তবতা হচ্ছে, গাজার যুদ্ধ যতই অব্যাহত থাকছে ততই ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনের জন্য নতুন নতুন অজুহাত বের করছে। গাজার উপর স্থল আক্রমণের জন্য ইসরায়েলের লক্ষ্য সম্পর্কে এক নিবন্ধে দৈনিক রায় আল ইয়াওম লিখেছে, ইসরায়েল বহুদিন ধরে গাজার বিরুদ্ধে এমন সব উস্কানিমূলক কাজ করে আসছিল যাতে একদিন ইসরায়েল অবরুদ্ধ গাজায় একটি বড়সড় হামলা চালানোর সুযোগ পায়, আর এখন সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। দৈনিকটির মতে, হামাসের ধ্বংস একটি অজুহাত মাত্র, বরং ইসরায়েলের মূল লক্ষ্য হল ইসরায়েলের দক্ষিণে ইহুদি বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য গাজার ভেতরে 2 থেকে 3 কিলোমিটার গভীর পর্যন্ত একটি নিরাপদ জোন তৈরি করা। ইসরায়েলের লক্ষ্য হচ্ছে নিরাপদ জোন তৈরির জন্য ফিলিস্তিনিদের উর্বর জমির 30%-এরও বেশি দখল করা। অনেক বিশেষজ্ঞের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কেবলমাত্র হামাসের ধ্বংস একমাত্র লক্ষ্য নয়, বরং তিনি গাজা দখল করতে চান, কারণ গাজায় কোটি কোটি ডলার মূল্যের গ্যাসের মজুদ রয়েছে। চলতি বছরের 29 অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভূমধ্যসাগরীয় অববাহিকায় গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করার জন্য 6টি ইউরোপীয় কোম্পানিকে 12টি অনুসন্ধানের অনুমতি দেন। এই জলাধারগুলোর সম্পদের মূল্য প্রায় $52,400 কোটি এবং এই সম্পদগুলোর একটি অংশ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এলাকায় রয়েছে। এ থেকে বোঝা যায় যে আলাক্সা তুফান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় গাজায় সর্বাত্মক হামলা চালানো হচ্ছে বলে ইসরায়েল দাবি করলেও বাস্তবতা হচ্ছে, এই ধ্বংসাত্মক আক্রমণের পরিকল্পনার ছক অনেক আগে থেকেই করা হয়েছিল এবং আলাক্সা তুফান অভিযান কেবল একটি অজুহাত মাত্র।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ক্রেতার অভাবে সবজির দাম কিছুটা কমলেও জিনিসপত্রের চড়া দামে জনমনে অসন্তোষ বিরাজ করছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে বিক্রেতারা পণ্যের পসরা সাজিয়ে বসলেও দেখা নেই অনেক জায়গায় ক্রেতার। এতে কমেছে মাছ, সবজি ও মুরগির দাম। এদিকে টানা অবরোধে অস্থির নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম কমেছে 15-20 টাকা পর্যন্ত।
মাছের দামটা আগের তুলনায় কিছু কমছে, কিন্তু খুব বেশি কমে নাই, এখনো মাছের দাম বেশি।
গত সপ্তাহের চেয়ে বেশ কিছু কমেছে।
পেঁয়াজ এক দাঁড়ে কিনলাম 450 টাকা করে, আর আলু কিনলাম হচ্ছে 240 টাকা, অবশ্যই বেশি।
কাঁচামাল প্রচুর পরিমাণে আছে, কাস্টমার কম।
তবে বেড়েছে নতুন আলু পেঁয়াজ ও টমেটোর দাম, আর অপরিবর্তিত রয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য।
প্রচুর দাম বেশি, সবজির বাজারে গেল সবজির দাম বেশি, যে জায়গায় যায় সেই জায়গায় তো দাম বেশি, এদের সমস্যা সবারই হয়।
কমবে কিনা জানিও না, মোটামুটি বেশি।
মধ্যবর্তী মানুষের জন্য খুব প্রভাব পড়ছে, কারণ তারা রোজগার করে এই সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যায়।
রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় বিএনপি ও সমমনাদের টানা অবরোধ হরতালের প্রভাব এখনও রয়েছে নিত্য পণ্যের বাজারে। তবে শীতের শুরুতে শাকসবজির দাম কিছুটা কমেছে, কিছু সবজির দাম এখনও সাধারণ মানুষের বাইরেও রয়ে গেছে। বেড়েছে নতুন আলু পেঁয়াজ টমেটোর দাম, নতুন আলু বিক্রি হচ্ছে 60-65 টাকা, ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 20 টাকা বেড়ে 100 টাকার দরে বিক্রি হচ্ছে, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। কেজি প্রতি টমেটোর দাম বেড়েছে 20 টাকা করে। এছাড়াও অপরিবর্তিত রয়েছে চিনি, ডাল, তেল ও মাংসের দাম। বাজার পরিস্থিতি সহনীয় রাখতে কঠোর নজরদারির তাগিদ ভোক্তাদের।
হিমশিম খেতে হচ্ছে এক কথায়, নিজেদের আয় রোজগার তো বাড়তেছে না, কিন্তু জিনিসের দাম বাড়তেছে। যেখানে 1 কেজি খাইতাম সেখানে এখন আধা কেজি খাই, যেখানে রুটি খাইতাম 5টা 4টা সেখানে এখন খাই 2টা।
অ্যাকচুয়ালি যারা দিনে আগে ইনকাম করতো 500 টাকা, এখন হচ্ছে 1000 টাকা ইনকাম করেও কোনো কিছু কোনো পথ পাচ্ছে না।
পয়সা করি শর্টকাট, মনে করো কেমনে খাই কেমনে কিনি কেমনে চলাফেরে করি। এই
নিত্যপণ্যের বাজার নিয়ে প্রায় প্রতিটি সময়ে এমন অনিয়ন্ত্রিত অবস্থার কঠোর সমালোচনা করেন ভোক্তা সাধারণ। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
সুন্দর জীবন
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা শিশুকালে আদব বা শিষ্টাচারের গুরুত্ব নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা ক্যারিজমেটিক মানুষদের বৈশিষ্ট্য এবং এ ধরনের বৈশিষ্ট্য কিভাবে নিজেদের মধ্যে ধারণ ও তা বিকশিত করা যায় সেসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
গ্রিক পৌরাণিক কাহিনীতে ক্যারিস শব্দটি পাওয়া যায়। এসব কাহিনীতে ক্যারিস নামের মেয়ে সৌন্দর্য ও আকর্ষণের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। শব্দটি আকর্ষণ অর্থে ব্যবহৃত হলেও আদিতে এর অর্থ ছিল প্রভুদের দয়া। ক্যারিসমেটিক বলতে তাদেরকেই বোঝানো হতো যারা প্রভুদের কাছে থেকে সৌন্দর্য পেয়েছেন এবং আকর্ষণের ক্ষমতা লাভ করেছেন। আমরা এখানে প্রভুর বহু বচন ব্যবহার করেছি, কারণ গ্রিকরা একত্ববাদ বা এক প্রভুতে বিশ্বাসী ছিলেন না, কিন্তু পরবর্তীতে এই শব্দটি আকর্ষণের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। কাজেই শব্দটির ব্যুৎপত্তি বিবেচনায় নিয়ে বলা যায়, ক্যারিশমা শব্দটি দিয়ে আকর্ষণ এবং ক্যারিশমেটিক শব্দ দিয়ে অন্যকে আকৃষ্ট করার ক্ষমতাধর ব্যক্তিকে বোঝানো হয়। তবে মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান সহ নানা শাখায় এই শব্দের অর্থ বোঝাতে গিয়ে এর সঙ্গে নানা মাত্রা যোগ করা হয়। এক এক শাখায় এর সংজ্ঞায় ভিন্নতা রয়েছে। সার্বিকভাবে বলা যায়, ক্যারিশমা একজন মানুষকে অন্যের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগের উন্নয়ন ঘটাতে সাহায্য করে এবং জীবন সম্পর্কে তার সন্তুষ্টির মাত্রা বাড়িয়ে দেয়।
ক্যারিশমেটিক ব্যক্তিত্বকে কিভাবে চিনবেন? চেনার অনেক উপায় আছে। এর মধ্যে একটি হলো, যখন আপনি দেখবেন একজন সফল ব্যক্তির মধ্যে কোনো ধরনের অহংকার নেই এবং তার পুরো অস্তিত্বেই দয়া ও ভালোবাসা মিশে আছে, তখন তাকে ক্যারিশমেটিক ব্যক্তিত্ব হিসেবে ভাবতে পারেন। এ ধরনের ব্যক্তিত্বরা খুবই অ্যাক্টিভ থাকেন, অন্যের সঙ্গে দ্রুত সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং শ্রবণে খুবই মনোযোগী থাকেন। এ ধরনের ব্যক্তিত্বরা হন বিনয়ী, নিরহংকার। তারা অন্যের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, প্রতিটি বক্তব্যকে গুরুত্ব দেন, নিজে বলার চেয়ে অন্যের কথা বেশি শোনেন। ক্যারিশমেটিক ব্যক্তিত্বদের কাছে বিনয় অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। তাদের কাছে এটাকে কঠিন বলে মনে হয় না। তাদের কাছে নিজের স্বার্থের চেয়ে অন্যের স্বার্থ ও সুবিধাই বেশি গুরুত্ব পায়। এ ধরনের ব্যক্তিত্বদের সঙ্গে কথা বললেই তার বিনয়ের বিষয়টি স্পষ্ট বোঝা যায়। অন্যের উপকারে কখনো কার্পণ্য করতে দেখা যায় না তাদেরকে। মানুষের উপকার করার কারণে তাদের মধ্যে কোনো অহংকারও তৈরি হয় না।
বিনয়ের অংশ হিসেবে উদারতা ও তাদের মধ্যে স্পষ্ট থাকে। অন্যের ভুল ত্রুটি সহজে ক্ষমা করে দিতে পারেন তারা। পরিপক্কতার ছাপ থাকে স্পষ্ট। ক্যারিশমেটিক ব্যক্তিত্বরা সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে বিবেক বুদ্ধিকে কাজে লাগান। সব কিছুতেই তাদের বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া যায়। বয়সের তুলনায় জ্ঞান বুদ্ধিতে তারা থাকেন এগিয়ে। ক্যারিশমেটিক ব্যক্তিত্বরা দয়াশীল হন, একই সঙ্গে তারা শক্তি প্রদর্শনেরও ক্ষমতা রাখেন। তবে এমন ব্যক্তিত্বরা কখনোই শক্তি ও ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করেন না। শক্তি ও ক্ষমতাকে কাজে না লাগালেও নানা ক্ষেত্রে এর প্রভাব থাকে স্পষ্ট। তারা সবার সঙ্গে সদাচরণ করেন, তাদের কাছে গেলে সবাই মনে করেন এই ব্যক্তিত্ব তার কাছের মানুষ, তিনি তাকে আপন করে নিয়েছেন, সবাই তার কাছে থাকতে চান, তার সঙ্গ পেতে চান। কখনোই নিজের জ্ঞান ও শক্তির বড়াই করেন না ক্যারিশমেটিক ব্যক্তিত্বরা। তবে অনেক ক্ষেত্রেই ক্যারিশমেটিক ব্যক্তিত্ব এক ধরনের কর্তৃত্বের সুযোগ তৈরি করে দেয়। এ কারণে জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার কর্তৃত্ব ব্যাখ্যা করতে গিয়ে ক্যারিশমেটিক কর্তৃত্বের ধারণা প্রকাশ করেছিলেন।
ওয়েবার কর্তৃত্বকে প্রধানত তিন ভাগে বিভক্ত করেন, সনাতন কর্তৃত্ব, আইনগত যৌক্তিক কর্তৃত্ব ও ক্যারিশমেটিক কর্তৃত্ব। ম্যাক্স ওয়েবারের মতে, ক্যারিশমেটিক নেতাদের মধ্যে অলৌকিক ও সম্মোহনী শক্তির অস্তিত্ব পাওয়া যায়। বিভিন্ন ধরনের নেতৃত্ব পর্যালোচনা করে দেখা যায়, কিছু কিছু নেতা আছেন যাদের মধ্যে সবাইকে আকর্ষণ করার বা সম্মোহিত করার ক্ষমতা থাকে। অর্থাৎ যে সকল নেতা অন্যদের সম্মোহিত করে, তাদের প্রভাবিত ও পরিচালিত করার যোগ্যতা রাখেন, তাদেরকেই ক্যারিশমেটিক নেতা বলা হয়। এ ধরনের গুণাবলীর কারণে এ ধরনের ব্যক্তিত্বের নেতৃত্বকে অন্যদের কাছে উৎকৃষ্ট এবং প্রয়োজনীয় বলে মনে করা হয়। ক্যারিশমেটিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা ও অনুসারীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নেতার প্রতি অনুসারীদের গভীর বিশ্বাস এবং অনুসারীদের প্রতি নেতার প্রচণ্ড আস্থা সৃষ্টি হয়। নেতা যেভাবে পরিচালিত করেন, অনুসারীরা সেভাবেই চালিত হয়। অনুসারীদের প্রত্যাশা সম্পর্কেও নেতা সচেতন থাকেন। নেতা ও অনুসারীদের মধ্যকার এই গভীর সম্পর্কই ক্যারিশমেটিক নেতৃত্বের মূল কথা।
সামাজিক পরিবর্তন এবং আধুনিকায়নের বিভিন্ন ক্ষেত্রে ক্যারিসমেটিক নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুরনো সামাজিক ব্যবস্থা হতে নতুন ব্যবস্থায় উত্তরণে, রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় এবং যে কোনো ধরনের সংকটকালে ক্যারিসমেটিক নেতৃত্ব কেন্দ্রীয় ও নির্ধারক ভূমিকা পালন করে। এ কারণে ক্যারিসমেটিক নেতৃত্বকে আধুনিকায়নের বাহক হিসেবে অভিহিত করা হয়। পুরনো সমাজ হতে আধুনিক সমাজে উত্তরণের ক্ষেত্রে ক্যারিসমেটিক নেতৃত্বের অবদান লক্ষ্য করা যায়। বিপ্লব সাধন, গৃহযুদ্ধের অবসান ঘটানো, স্বাধীনতা অর্জন এবং সংবিধান প্রণয়ন ও প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও সম্মোহনী নেতৃত্বের ভূমিকা লক্ষ্য করা যায়। বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গণতান্ত্রিক অধিকার আদায় এবং নিপীড়িত মানুষের আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেও যুগে যুগে ক্যারিসমেটিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় কিংবা যুদ্ধ সংক্রান্ত জাতীয় সংকটে ক্যারিসমেটিক নেতৃত্ব জনগণের মনোবল এবং ঐক্য টিকিয়ে রাখতে পারে।
বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 17 নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। বাংলাদেশের শিরোনাম, চলমান সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী, দৈনিক প্রথম আলো। যুক্তরাষ্ট্র চায় শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এনটিভি বিডি অনলাইন। যারা নির্বাচন বানচালের নামে অগ্নি সন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই, দৈনিক যুগান্তর। নির্বাচনে না যাওয়ার পক্ষে জাপান নেতারা, চাপে এমপিরা, দৈনিক মানব জমিন। হাজারো ফিলিস্তিনি আশ্রয় নেওয়া স্কুলে ইসরায়েলি হামলা, বহু হতাহতের সংখ্যা, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার শিরোনাম, গাজা যুদ্ধে প্রাণহানির তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দৈনিক আজকাল। শুধু স্ত্রী কন্যাই নন, জ্যোতিপ্রিয় রেশন কাণ্ডে জড়িয়েছিলেন শ্যালক শাশুড়িকেও, ইডি সূত্র, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, চলমান সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ শুক্রবার সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভারত আয়োজিত এক সম্মেলনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান। দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট নামের এই সম্মেলনে বিশ্বের 125টি দেশ অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিগুলোর মধ্যে আস্থার ঘাটতি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব ইউরোপে চলমান যুদ্ধ ও ফিলিস্তিনকে গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে। যুদ্ধরত দেশগুলো সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক নেতাদের মধ্যে সত্যিকারের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা জরুরি। নির্মম হত্যাযজ্ঞের মুখে অসহায় ফিলিস্তিনিদের মর্মান্তিক অমানবিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনিক যুগান্তর লিখেছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে যারা নির্বাচন প্রতিহতের নামে অগ্নি সন্ত্রাস করছে তাদের কিন্তু ক্ষমা নেই। নির্বাচন বানচালের নামে বিচারপতির বাসায় হামলা করছে, পুলিশ সাংবাদিকদের উপর হামলা করেছে তাদের ক্ষমা নেই। রাজধানীর তেজগাঁওয়ে শুক্রবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, দণ্ডিত আসামি খালেদা জিয়াকে আমি বাসায় থাকার সুযোগ দিয়েছি, তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলছে তার দল। এখন তাকে বিদেশে যেতে হলে তো আগে কারাগারে যেতে হবে, আইন তাই বলে। তারেক রহমান মাকে দেখতে না আসার বিষয়ে তিনি বলেন, ছেলেই তো মাকে দেখতে এলো না, এই যে যায় যায় মনে মনে করতেছে
তবু ছেলে দেখতে এলো না। অগ্নি সন্ত্রাসের জন্য তারেক রহমানকে দোষারোপ করে সরকার প্রধান বলেন, লন্ডনে বসে হুকুম দেয়, সে তো দেশে আসবে না। এনটিভি বিডি অনলাইন লিখেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন নেই। নির্বাচনের তারিখ ঘোষণার পরও যুক্তরাষ্ট্রের বার্তা একই, আর তা হলো শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে এবং বাংলাদেশ সরকারকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন আসেনি। নির্বাচনের তারিখ ঘোষণার পরও যুক্তরাষ্ট্র একই বার্তা দিচ্ছে, বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র তা চায়, আর তা হল শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দৈনিক নয়াদিগন্ত লিখেছে, অবরুদ্ধ গাজার রাজধানী গাজা সিটির দক্ষিণাংশে আল জৈতুনে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অব্যাহত হামলার মুখে আল ফালা নামক স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন হাজারো অসহায় ফিলিস্তিনি। দৈনিক মানব জমি লিখেছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বড় দুই দলের বার্তা স্পষ্ট। নির্বাচনের পূর্ণ পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো এক দফা দাবিতে অনড়, বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি দিয়েছে তারা। এমন অবস্থায় এখনও অবস্থান স্পষ্ট করছে না জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠকে অংশ নেওয়া নেতাদের প্রায় সবাই বর্তমান অবস্থায় নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই নির্বাচনে না যাওয়ার পক্ষে। এমন অবস্থায় দলীয় কিছু এমপি নির্বাচনে যাওয়ার পক্ষে যুক্তি দেখাচ্ছেন, তারা কৌশলে নির্বাচনে যাওয়ার বিষয়ে মত দিচ্ছেন, বিষয়টিতে দলীয় নেতাকর্মীরা ভালোভাবে নিচ্ছেন না। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, রেশন দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করতে কেবল নিজের স্ত্রী কন্যাই নন, শ্যালক এবং শাশুড়িকেও ব্যবহার করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় অবৈধ উপায়ে পাওয়া টাকাকে বৈধ করতে জ্যোতিপ্রিয় ভুয়ো সংস্থা খুলেছিলেন বলে আগে দাবি করে ইডি। এই সংস্থাগুলোর সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ মিল মালিক অধুনা ইডির হাতে ধৃত বাকিবুর রহমানও। ইডির দাবি, সংস্থাগুলোর মাধ্যমে মূলত দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করা কিংবা শেয়ার কেনা বেচার কাজ চলত। তদন্তকারী সংস্থা সূত্রে আগে জানা গিয়েছিল, এমনই তিনটি সংস্থায় বিভিন্ন সময় ডিরেক্টর পদে ছিলেন মন্ত্রীর কন্যা এবং স্ত্রী। ইডি সূত্রে খবর, এই তিনটি সংস্থায় বিভিন্ন সময় ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিপ্রিয়র শ্যালক এবং শাশুড়িও। দৈনিক আজকাল লিখেছে, ইসরায়েল হামাসের যুদ্ধে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে তার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবিলম্বে এই পরিস্থিতির উন্নতি হওয়া দরকার বলে তিনি মনে করেন। ভারত বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, তবে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করাও যে কোনো রাষ্ট্রের প্রধান কর্তব্য বলেও মনে করেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পৃথকভাবে টেলিফোন আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী, সেখানেও সাধারণ মানুষের প্রাণ রক্ষার বিষয়টিতে জোর দিয়েছেন তিনি। গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির দিকে বিবেচনা করে বরাবরই যুদ্ধের বিপক্ষে ভারত। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটে নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজন এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি
রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আমি গাজী আব্দুর রশিদ। গাজার অমানবিক পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই সবার মন বিষণ্ন, তারপরও আশা করব আপনারা ভালো আছেন। এক মাসের বেশি হয়ে গেল গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত আকাশ থেকে এবং স্থলভাবে। বলা চলে একটি জীবন্ত কারাগার একটি কবরস্থানে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। যুদ্ধবন্দে আজও তেমন কোনো ফলপ্রসূ উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। নারী শিশুসহ হাজারে হাজারে ফিলিস্তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তো গাজা যুদ্ধ নিয়েই আজও আমরা কথা বলবো। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন লেখক, গবেষক এবং কলামিস্ট অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা। জনাব মাওলানা নাজমুল হুদা, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মাওলানা নাজমুল হুদা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন চলছে, কিন্তু ইরান বাদে প্রায় বলতে গেলে পুরো বিশ্ব নীরব। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
জি, মূলত মুসলিম জাতিসত্তার পক্ষে বর্তমানে ইরানের ভূমিকা অবিস্মরণীয়। ইরান সবসময় মুসলিম জাতির স্বার্থ রক্ষায় তৎপর। বর্তমানে মুসলিম বিশ্বের যে নিরাপত্তা, এটা অকল্পনীয় ব্যাপার। তবে একথা সত্য, যেটা দিবালোর মতো স্পষ্ট, ইসরায়েলের প্রযুক্তিগত উন্নয়ন এবং সর্বাধুনিক অস্ত্র সম্ভার, এটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে মুসলিম বিশ্বকে সন্ত্রস্ত করে রেখেছে। উদাহরণ হিসেবে বলা যায় যে ইসরায়েল একসময় এই মুসলিম বিশ্বের উপর দিয়ে বিমান উড়িয়ে নিয়ে, যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে ইরাকের উপরে, ইরাকের গবেষণাগারের উপরে বোমা বর্ষণ করেছিল। এটা খুব আশ্চর্য ব্যাপার। এবং বোমা বর্ষণ করেনি খালি, তারা বোমা বর্ষণ করে আবার নির্বিঘ্নে ইসরায়েলে ফিরেও গিয়েছিল। এখন তো কোনো প্রতিবাদ করতে পারেনি, প্রতিকার করতে পারেনি। ইরান যেহেতু বর্তমান বিশ্বে চলমান অবস্থার সাথে খাপ খেয়ে চলার চেষ্টা করছে, অত্যাধুনিক প্রযুক্তি এবং আবিষ্কারের ব্যাপারে তারা অনেকটাই অগ্রগামী, যে কারণে ইসরায়েল অনেকবার হুমকি দিয়েও ইরানের উপরে কোন সামরিক অভিযান চালাতে সাহস করেনি। এটা ইরানের একটা বিশাল বিজয়। তো বর্তমানে ইরানের পাশে ন্যূনতম হলেও তুরস্ক কিছুটা ভূমিকা রাখছে। তুরস্ক এবং ইরানের সাথে যদি অন্য মুসলিম দেশগুলো সোচ্চার হতো, তাহলে হয়তো বর্তমান প্রেক্ষাপট ভিন্ন দিকে যেত বলে মনে করা যায়।
জনপ্রিয়তা নাজমুল হুদা, বিশেষ করে মুসলিম বিশ্বের নিরাপত্তাকে আপনি কিভাবে দেখেন?
নিরাপত্তা পূর্বে বলছি যে এটা ভীতি জনজনক ব্যাপার হতে পারে, যে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো দুটো দিক দিয়ে একেবারে পেটে। এক নম্বর হলো আদর্শিক চেতনা, ইসলামের যে আদর্শিক চেতনা মুসলিম জাতিকে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত করেছিল, সেই আদর্শিক চেতনার বর্তমানে অবনমন ঘটেছে। এমনকি অনেক মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রে ওয়েস্টার্ন কালচার এমন ভাবে দেখে বসেছে যে তারা ভুলতেই বসেছে ইসলামিক কালচার এবং কৃষ্টি, ইসলামিক সংস্কৃতি যে একটা উন্নত সংস্কৃতি, এটা তারা ভুলতে বসেছে। মূলত আত্মিক শক্তি দৈশিক শক্তির থেকে অনেক বেশি শক্তিশালী, এমনকি অস্ত্র শক্তির থেকেও আত্মিক শক্তি শক্তিশালী। যে আত্মিক শক্তি মুসলিম জাতির ছিল, সে আত্মিক শক্তি ও প্রেরণা বর্তমান মুসলিম বিশ্বকে বিদূরিত করায়। আশেপাশে আমরা চিন্তা করে দেখতে পারি যে ইসরায়েল তারা বিভিন্ন জায়গাতে এসে ইহুদি জাতিগোষ্ঠী তাদের ধর্মীয় চেতনাকে পুঁজি করে যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, সেই তুলনায় কিন্তু মুসলমান জাতির কোন চেতনা, অন্তত ঐক্যবদ্ধতার ক্ষেত্রেও তারা কোন চেতনার দিকে এগুলি অগ্রসর করছে না। এটা তারা যেহেতু ঐক্যবদ্ধ না, আত্মিক দিকটা দুর্বল এবং প্রযুক্তিগত দিক দিকে দুর্বল আছে, শারীরিক বিবেচনায় তারা শুধুমাত্র গদি রক্ষার জন্য বর্তমানে নিশ্চয় মুসলিম বিশ্বে গণতন্ত্র নাই। এই গণতন্ত্র না থাকার কারণে জনগণের মনোভাবকে প্রকাশ করার কোন সুযোগ নাই। সে শাসক গোষ্ঠী অক্টোপাসের মতো চেপে বসে আছে। এরা শুধুমাত্র গদির লোভে নিজেদের টিকে থাকার স্বার্থে তারা জাতিসত্তার ব্যাপারে বা জাতীয় স্বার্থের ব্যাপারে চিন্তা ভাবনা করে তেমন আগ্রহী না। তারা বিশ্বের পদলোহন করে তাদের সাথে কৃপা ও ভিক্ষা করে কি করে ক্ষমতায় টিকে থেকে যাবে, সেই চিন্তা করা ব্যস্ত।
শ্রোতা বন্ধুরা, ভয়াবহ গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে মাওলানা নাজমুল হুদার সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে মাওলানা নাজমুল হুদা। ওয়াইসি গঠনের একটা বড় লক্ষ্য ছিল ফিলিস্তিনকে মুক্ত করা, মুসলমানদের স্বার্থ রক্ষা করা। কিন্তু 57 জাতির এই সংস্থা নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এর কারণ কি বলে আপনি মনে করেন?
মূলত জোট পৃথিবীতে বহু গঠিত হয়েছে, এরকম ন্যাটো এবং ওয়ার্স জোট শক্তিশালী জোট ছিল, ওয়ার্স কিন্তু ধ্বংস হয়ে গেছে। মুসলিম জাতিসত্তার জন্য ওআইসি গঠন করা হয়েছিল, এটা একটা ব্যতিক্রমী ব্যাপার, কারণ মুসলিম জাতি সরকার মর্যাদা এবং স্বার্থ রক্ষার জন্য এই যে ভূমিকা পালন করবে এটাই ছিল কাম্য। এই ভূমিকা পালন করার জন্য সব থেকে যে বড় জিনিসটা প্রয়োজন, সে জিনিসটা হচ্ছে একতা এবং সামরিক শক্তির উৎকর্ষতা। যেমন ন্যাটো সম্মিলিত সামরিক জোট তাদের আছে, ওয়ারশেড ছিল সেটা ব্রেক হয়ে গেছে। সেন্টো এবং সিওটো তাদের কিন্তু সামরিক জোট করেছিল, তারপরে তারা টিকে থাকতে পারেনি, সেটা কৌশলগত কারণে। এই ক্ষেত্রে আমাদের মুসলিম বিশ্বের আপনার ওআইসি সামরিক জোট করার ব্যাপারে কোনো ভূমিকাই রাখেনি। অন্য সময় তো কম বেশি ভূমিকা রেখে কেউ ফেল করেছে, কেউ টিকে আছে, ন্যাটো টিকে আছে, কিন্তু এরা আদৌ কোনো ভূমিকায় রাখেনি। সামরিক শক্তি না থাকলে জোটের দ্বারা কি করে জাতিসত্তার মর্যাদা রক্ষা করা যাবে, তাদের আত্মরক্ষার যে কৌশল, সেই কৌশলকে কি করে বাস্তবায়ন করা যাবে, এটা আমার বুঝে আসে না। এটা মনে হয় আমার বলছে যে এটা সঠিক না। সেক্ষেত্রে শুধু মাঝে মাঝে কিছু মিটিং করা, কিছু কিছু আলাপ আলোচনা করা এবং কিছু বিবৃতি দেওয়ার ভিতরেই বর্তমান ওআইসি তার কার্যক্রম সীমিত রেখেছে। তারা এখনো পর্যন্ত এই নাজুক পরিস্থিতিতে মুসলিম বিশ্বের একটা সামরিক জোট গঠন করার চিন্তা বা
সবশেষে মাওলানা নাজমুল হুদা আপনার কাছে জানতে চাইছি, এবারের গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যে কি ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনি আশা করেন?
এইবার যে গাজা যুদ্ধ, এই যুদ্ধটা পূর্ব কোন সময় ফিলিস্তিনি ইসরায়েল বা আরব ইসরায়েল যুদ্ধের থেকে একটু ব্যতিক্রম। এই জন্য যে একসময় মিশর, সিরিয়া, জর্ডান সম্মিলিত ভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়েছিল, কিন্তু তারা যে সফলতা পায়নি, একমাত্র হামাস তার থেকে অনেক বেশি সফলতা নেই। এরা অতি আশ্চর্যজনক, তাদের কোন বিমান বাহিনী নাই, তাদের কোন ট্যাঙ্ক বহর নাই, তারপরে এই যুদ্ধে তারা যে সফলতা দেখাচ্ছে এটা একেবারে অবিশ্বনীয় ব্যাপার। আসলে আত্মার শক্তি, হামাসের যে আত্মিক শক্তিটা আছে, এটা কিন্তু মুসলিম বিশ্বের আর কোন সেনাবাহিনীর ভিতরে নাই, এটা দিল প্রমাণ বর্তমান যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম জাতি হামাস যে কাজটা করেছে, তারা তিন পর্যায়ে বিজয় লাভ করেছে। এক নম্বর, মোসাদকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা হিসেবে জানত শুধু আমরা, সমগ্র পৃথিবীর মানুষ। অথচ সেই মোসাদ এই যুদ্ধের আক্রমণের পরিকল্পনা হামাসের পক্ষ থেকে গুণাক্ষরে জানতে পারেনি। যা মোসাদের যেমন ব্যর্থতা, হামাসের পক্ষ থেকে সফলতা। দুই নম্বর, এই যুদ্ধে যে সংক্ষিপ্ত সময়ে তারা যে বিজয় অর্জন করেছে, এটা ইসরায়েলি সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বকে ভুল অঙ্কিত করেছে। ইদানিং প্রচারিত হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী পরাজয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতার কারণে ধারণা মানুষের মধ্যে বিরাজ করত, আমার সেই ধারণাকে ভুলণ্ডিত করেছে। ইসরায়েল সুসংগঠিত, সর্বাধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনীকে তারা যেভাবে পর্যুষ্ট করেছে, এটা হলো হামাসের দুই নম্বর বিজয়। তৃতীয়ত, হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েলের চূড়ান্ত পরিকল্পনা তারা 300,000 সৈন্য মোতায়েন করেছে। এরপরও তারা প্রথম অবস্থায় বলেছিল 24 ঘন্টার ভিতরে তারা হামাসের এই এলাকা ছেড়ে দিতে এবং এখান থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। অথচ এক মাসের বেশি হয়ে গেল, হামাস কিন্তু এখনো যুদ্ধে লিপ্ত আছে। হয়তো আগামীতে কি হবে সেটা আল্লাহ পাক বলতে পারে না। এই সীমিত পরিসরে তাদের আত্মরক্ষামূলক এই যুদ্ধ, এটা বিশ্ববাসীকে তাক লাগাইছে। এবং আমি মনে করি যে তিন পর্যায়ে হামাসের বিজয় সূচিত হয়েছে, চতুর্থ পর্যায়ে সমগ্র মুসলিম বিশ্ব আর্থিকভাবে অন্তত দিক নির্দেশনা খুঁজে পেয়েছে। এক হামাসের পক্ষে যদি ইসরায়েলকে প্রতিরোধ করার মতো এত শক্তি থেকে থাকে, তাহলে আমরা ইচ্ছে করলেও কিছু করতে পারি, এই চেতনাবরণ অন্তত জাগ্রত হবে, এই বিশ্বাস আমার আছে।
তো জনাব মাওলানা নাজমুল হুদা চলমান গাজা যুদ্ধ নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, গাজা যুদ্ধ বন্ধ হোক, সেখানে নিরীহ ফিলিস্তিনি হত্যা বন্ধ হোক, ফিলিস্তিনিরা স্বাধীন হোক, সেই প্রত্যাশা রেখে আলাপনের আজকের অনুষ্ঠান থেকে এখানে বিদায় চাইছি। আগামী সপ্তাহের অনুষ্ঠানে আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
এবার হাতে থাকা একটি সর্বশেষ খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবার জানিয়ে দিচ্ছে। রাশিয়া তার লঞ্চ সাইলোতে একটি পরমাণু ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে। হাইপারসোনিক গ্লাইড ভেহিকেলে ক্ষেপণাস্ত্রটি সজ্জিত করা হয়েছে। লঞ্চ সাইলোতে ক্ষেপণাস্ত্র সজ্জিত করার অর্থ হচ্ছে তা যে কোনো মুহূর্তে ছড়া হবে। পরমাণু অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার দুই সপ্তাহ পর রাশিয়া এই পদক্ষেপ নিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভেজদা সংবাদ মাধ্যম গতকাল একটি ভিডিও সম্প্রচার করেছে, যাতে দেখা যায় যে কাজাখস্তানের কাছে দক্ষিণ পশ্চিম এশিয়ার ওরেনবুর্গ প্রদেশের একটি স্থাপনায় এভানগার্ড হাইপারসোনিক বুস্ট গ্লাইডার ভেহিকেল কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও থেকে থেকে বিদায় চাইছি। খোদা হাফেজ।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan zayni hayeren radio jamnek lsum.